বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 26 ডিসেম্বর, 16 পৌষ এবং ফেরসি 6 দেই রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব আরোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার সংখ্যা বেড়েছে, এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন, সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মরক্কোর রাজাকে ইসরায়েল সফরে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু, হামাস বলছে সম্পর্ক বেদনাদায়ক। নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ নেই, সরকারের পদত্যাগ চায় তারা, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ভারতের অসমে অনুপ্রবেশ এবং বন্যাজনিত সমস্যা একমাত্র বিজেপি বন্ধ করতে পারে বলে দাবি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনুন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তেহরানের উপর আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করার চেষ্টা করছে তার সরকার। একই সঙ্গে ওষুধ সহ যে সমস্ত জরুরি পণ্য আমদানির ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর নিন্দা জানান প্রেসিডেন্ট রুহানি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি আজ এসব কথা বলেন। এর কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য ইরানি জনগণ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, আমরা সেই প্রচেষ্টা শুধু ঘণ্টা ভিত্তিক চালাচ্ছি না, বরং প্রতি মুহূর্তে সেই প্রচেষ্টা চলছে। আজকের বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরান অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, একই সঙ্গে বৈদেশিক একটি ভ্যাকসিন কেনার চেষ্টাও চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেভার ইরানের প্রেস টিভিকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ, এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে তার দায় দায়িত্ব ট্রাম্পের কাঁধে পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্ভাব্য এমন পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী সেনারা এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধ বিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত বলে দাবি করেছে দখলদার সেনারা। বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে ব্যবহার করত হামাস। হামাস নিয়ন্ত্রিত শেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা চিঠিতে এ আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার ভোর রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলের হামা প্রদেশের মাসইয়াফ এলাকার বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে ওই হামলাকে 1974 সালে পাশ হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। তারও বলা হয়েছে, আমেরিকার অবাধ সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এমন নির্লজ্জ হামলা চালানো সম্ভব নয়। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে ফোনে আলাপ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই টেলিফোন কলে তিনি মরক্কোর রাজাকে তেল আবিব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন মধ্যস্থতায় মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর নেতানিয়াহু এই আমন্ত্রণ জানালেন। এদিকে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্তব্য করেছে, প্রায় দুই সপ্তাহ আগে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয় বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। দেশের মানুষ আজ তাদের পদত্যাগ দাবি করছে, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। দেশের মানুষ আজ তাদের পদত্যাগ দাবি করছে, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সম্পর্কে দেশের মানুষের কোনো শ্রদ্ধা নেই, আগ্রহ নেই। প্রকাশ্যে বলা হচ্ছে তারা চুরি করছে, তারপরও লজ্জাহীন শরমহীন সেই নির্বাচন কমিশনার পদত্যাগ না করে সেটাকে ডিফেন্ড করছে। আসন্ন পৌর নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে দলের মহাসচিব বলেন, ন্যূনতম গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। যদিও তারা ভোট চুরি করে ফলাফল নিয়ে যায়, তবুও বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ত হবার একটি সুযোগ তৈরির চেষ্টা করছে। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুবছর পূর্তির বিষয়ে ফখরুল বলেন, দিনটিকে বিএনপি জনগণের ভোটাধিকার হত্যা দিবস হিসাবে পালন করবে। শুধু গোটা বাংলাদেশের মানুষ নয়, বিশ্বব্যাপী মানুষ জানে যে নির্বাচন 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা 29 ডিসেম্বর রাতেই হয়ে গেছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নিয়ে গেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিচার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পার্লামেন্ট সবকিছু তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশকে পরিচালনা করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের আরো খবর, সুযোগ সন্ধানী কিংবা অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগী রায় থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা দুঃসময়ে দলনেত্রীর পাশে ছিলেন তারাই নেতৃত্বে আসবেন, সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। হাসান মাহমুদ তার ভাষায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক সকল সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। ভারতের অসমে অনুপ্রবেশ ও বন্যাজনিত সমস্যা একমাত্র বিজেপি বন্ধ করতে পারে বলে দাবি করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ অসমে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, অসমের সবচেয়ে বড় দুটি সমস্যা হল অনুপ্রবেশ এবং বন্যা। কংগ্রেস এবং অন্যান্য দল কি অনুপ্রবেশ বন্ধ করতে পারে? কেবলমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই অনুপ্রবেশ বন্ধ করতে পারে। তিনি আজ শনিবার বিজেপি শাসিত অসমে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, শ্রীমন্ত শঙ্করদেবের যে জন্মস্থান ছিল সেখানে অনুপ্রবেশকারীরা দখল করেছিল, সেটাকে খালি করে শঙ্করদেবের মহান স্মৃতিকে স্থায়ী করে তোলার কাজ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ শনিবার রেডিও তেহরানকে বলেন,
গত পাঁচ বছর এইখানে ওদের সরকার ছিল রাজ্যে এবং সেন্ট্রালে ওদের সরকার ছিল, ওরা কতজন বিদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে তার হিসাব কি দেখাতে পারবে? আমার তো জানা মতো একজনকেও পাঠায়নি। যদি এরকম হয় তাহলে তারা কেন সেই প্রকৃত ফ্যাক্ট গুলোকে সামনে আনছে না?
এদিকে অমিত শাহ আজ বলেন, অসমে নতুন করে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছে, যে আন্দোলন অসমের তরুণ তরুণীদের সশস্ত্র সংগ্রামের পথ থেকে ভক্তি মার্গে ফিরিয়ে আনবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ব্রিটেন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে যে আগামী 2028 সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। বর্তমান বিশ্বে আমেরিকা এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি। ব্রিটেনে অবস্থিত সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর তাদের বার্ষিক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে। বার্ষিক রিপোর্ট আজ প্রকাশিত হয়। এতে বলা হয়, 2028 সালের মধ্যে চীনের অর্থনীতির মূল্যমান আমেরিকাকে ছাড়িয়ে যাবে। আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তার চেয়ে 5 বছর আগেই চীন অর্থনীতির ক্ষেত্রে শীর্ষ অবস্থান দখল করতে যাচ্ছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারী এবং অর্থনৈতিক মহামন্দা অবশ্যই চীনকে অগ্রগামী করে দিয়েছে। করোনা ভাইরাসের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার জন্য চীনকে প্রশংসা করেছে এই প্রতিষ্ঠান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সরকার বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজমকে ধ্বংস করে দিয়েছে। তিনি সমরাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল মস্কো এক বক্তব্যে বলেন, যেসব মেকানিজম ব্যবহার করে বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করা হতো তার সবগুলো ধ্বংস করে ফেলেছে আমেরিকা, কাজে এ বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরি বৈঠক হওয়া প্রয়োজন। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা স্টার্ট-2 বা নয়া স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে তখন ল্যাভরভ এই বক্তব্য দিলেন। আগামী 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হবে। 2010 সালে প্রাগে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই চুক্তি সই হয়েছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের অনেক দেশ মার্কিন মুদ্রা ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় মার্কিন স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমে ঐক্যবদ্ধ হচ্ছে। দৃষ্টিপাতের প্রথমে এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শুধু মার্কিন বিরোধী দেশগুলোই নয়, একই সঙ্গে ওয়াশিংটনের মিত্র ইউরোপীয় দেশগুলোও মার্কিন মুদ্রা ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কারণ ইউরোপও এটা উপলব্ধি করা শুরু করেছে যে ওয়াশিংটন ডলারকে অন্য দেশের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, চীন, রাশিয়া, ইরান সহ সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য অন্য দেশগুলো তাদের ব্যবসা ও পুঁজি বিনিয়োগের জন্য ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায়। এছাড়া ইউরো মুদ্রার অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকায় ইউরোপের দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। পর্যবেক্ষকরা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের এই বক্তব্য থেকে দুটি বাস্তবতা ফুটে উঠেছে। প্রথমত, এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে একক আধিপত্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম মাধ্যম হিসেবে ডলারের প্রভাব কমে আসবে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে, মার্কিন বিরোধী কিংবা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপর আর্থরাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চাপ সৃষ্টির জন্য ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমেই জোরদার হচ্ছে। প্রকৃতপক্ষে মার্কিন সরকার বিশ্বের বড় বড় কোম্পানি, ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাকে ডলারের উপর নির্ভরশীল করে তুলে তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য এসব সংস্থাকে অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দুই বৃহৎ শক্তি চীন ও রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নানাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও হয়রানির শিকার হয়েছে। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের সাথে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেজিংকে চাপে রাখার জন্য ওয়াশিংটন ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও একই আচরণ করছে হোয়াইট হাউস। তাই মস্কো এটা বুঝতে পেরেছে যে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডলারের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন ইরান ও ভেনিজুয়েলার মতো দেশগুলোও একই রকমের চিন্তাভাবনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত ডলারের উপর নির্ভরশীলতার মাত্রা কমিয়ে আনা। এ অবস্থায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। রাজধানী ঢাকায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত 10 মাসে গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় 50 থানায় 525টি মামলা হয়েছে। সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব এর জন্য দায়ী বলে আইনজীবীর মন্তব্য সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত 10 মাসে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার ঘটনায় রাজধানীর 50টি থানায় মামলা হয়েছে 525টি। এর মধ্যে শিশু কিশোরী ধর্ষণের মামলা প্রায় অর্ধেক। ভুক্তভোগীদের 45% শিশু কিশোরী, যাদের বয়স 3 থেকে 18 বছরের মধ্যে। শিশু ধর্ষণের বেশিরভাগ ঘটনায় আশেপাশের মানুষেরাই দায়ী। এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত থানায় রুজু হওয়া মোট 525টি মামলার মধ্যে 186টি মামলার নথি পর্যালোচনা করে ঢাকার একটি বহুল প্রচারিত দৈনিক আজ এসব তথ্য প্রকাশ করেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণ মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মার্চের শেষ সপ্তাহ থেকে রাজধানীতে ধর্ষণের ঘটনা কমে আসে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গত 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। এ সময় রাজধানীতে 50 থানায় ধর্ষণের মামলা হয়েছে 34টি। তবে ছুটি শেষে মামলার সংখ্যা বেড়ে যায়। জুন মাসে মামলা হয়েছে 64টি আর গত অক্টোবরে মামলা হয়েছে 93টি। এসব মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ধর্ষণের শিকার হওয়া নারীদের একটি বড় অংশকে প্রতারিত করা হয়েছে। এদের মধ্যে বিয়ের আশ্বাস ও প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 64% নারী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মাহমুদা আক্তার গণমাধ্যমকে বলেছেন, প্রেম চাকুরি ও বিয়ের আশ্বাসে ধর্ষণের মামলা বেশি হয়েছে ঢাকায়। ইদানিং দেখা যাচ্ছে ধর্ষণের ঘটনার ভিডিও করে রাখছে অপরাধীরা, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটছে। এ প্রসঙ্গে সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক জনাব মুক্তাবিস উন্নূর রেডিও তেহরানকে বলেছেন,
শুধু আইন দিয়ে যদি হইতো তাইলে তো আমাদের দেশে না হয় নতুন করছে, অন্যান্য দেশে তো আরো আগেও আছে, এরপরেও কেন হচ্ছে? সুতরাং প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ। কারণ একটা জিনিস হচ্ছে ধর্মীয় বলতে যে শুধু ইসলাম তা না, পৃথিবীর মানে প্রত্যেকটা ধর্মই এই সমস্ত মানে অপকর্মকে তারা
পর্যালোচনায় দেখা যাচ্ছে উচ্চবিত্ত পরিবারের সদস্যরা ধর্ষণের মতো অপরাধের শিকার হলেও বেশিরভাগ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় যেতে চান না। গরিব মানুষ থানায় ও আদালতে মামলা করে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগী পরিবার মামলা করলেও শেষ পর্যন্ত চাপে পড়ে আপোষ করে ফেলে। অনেকের আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত মামলা চালাতেও পারে না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সাথে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মরক্কোর রাজাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু, হামাস বলছে এ সম্পর্ক বেদনাদায়ক। নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ নেই, সরকারের পদত্যাগ চায় তারা, দাবি বিএনপি মহাসচিবের। এবং ভারতের অসমে অনুপ্রবেশ ও বন্যাজনিত সমস্যা একমাত্র বিজেপি বন্ধ করতে পারে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।